আস্বাদন করে রাধা রমেশের যে সুখ অনুভব করে সেই সুখটাই কেমন? কৈছন তুয়া প্রেমা, কৈছন মধুরিমা, কৈছন সুখে হৌ ভোর, এতে বাঞ্ছিত গান গজে নহিল পূরণ, না পাই আবর। এবারে আমরা আর অনুবাদ করবো না, পরপর করে যাচ্ছি। সংকর্ষণ তারাদপসাই গর্ভদশাই চপরদিশাই শেষঞ্চ সংসকলা স্বনিত্যানন্দ কাম শরণং নমস্তু মায়াদিতে ব্যাপি বৈকুণ্ঠ লোকে পূর্ণৈশ্বর্য আছি চতুর্গুহর মধ্যে রূপচ্ছদ্ভাবি সংকর্ষণাখ্যা স্বনিত্যানন্দ রাম প্রপদে মায়া ভক্ত জন্ম সংঘা স্বয়ং শেখে সাক্ষাৎকারে চৈকাংশিদেবস্তানন্দ রাম প্রপদে চশাংশিলগরদশাই জন্নাভজম লোক সংঘাত লোক স্রষ্ট সুটিকা ধাম ধাতু স্তানন্দ রাম প্রপদে পরমাত্মা মহাবিষ্ণু জগৎকর্তা মায়াচার্যশ্বর অদ্বৈত হরিনা দ্বৈতাচার্য ভক্তি সংসনা ভক্তাবতারং সন্তদ্বৈত আচার্য মহাশয়ে পঞ্চতত্ত্ব আত্মনাম কৃষ্ণ, এটা তো বলুন সবাই জোরে, পঞ্চতত্ত্ব আত্মনাম কৃষ্ণ ভক্ত রূপ স্বরূপ ভক্তাবতারং নমামি ভক্ত সত্যিকা জয়তাং সুরতৌ পঙ্গুর মম মন্দ মতের গতি মৎসর্বস্ব পদাম শ্রীমদ্রাধাশিলগোবিন্দ্রীপস্থিত এটা হচ্ছে মঙ্গলাচরণ। এই পর্যন্ত হল চৈতন্য চরিতামৃত কবিরাজ গোস্বামী চৈতন্য চরিতামৃত শ্রবণ করার জন্য তিনি সবাইকে আহ্বান করেছেন, আর সেই শ্লোক হচ্ছে এটা, শ্রুয়তাম শ্রুয়তাম নিত্যম, শ্রবণ করুন শ্রবণ করুন নিত্যম, কিয়তাম কিয়তাম মোদা, কীর্তন করুন কীর্তন করুন, চিন্তিতাম চিন্তিতাম ভক্তা, চিন্তা করুন চিন্তা করুন চৈতন্য চরিতামৃত। হে ভক্তগণ, অমৃত স্বরূপ কৃষ্ণ চৈতন্যের চরিত্র মাহাত্ম্য আনন্দের সহিত শ্রবণ করুন কীর্তন করুন স্মরণ করুন। চৈতন্য লীলা কথা গৌরাঙ্গের মধুর লীলা, যার কর্মে প্রবেশ লীলা হৃদয়ে নির্মল অভিনতা। তাই নরোত্তম দাস ঠাকুর এই লিখেছে, গৌরাঙ্গের দুটি পদ যার ঘন সম্পদ সে জানে ভগবতি রসখা, গৌরাঙ্গের মধুর লীলা যার কর্মে প্রবেশ লীলা হৃদয় নির্মল অভিনতা। আমাদের হৃদয় নির্মল না কলুষিত, আমরা নির্মল করতে চাই, কি করতে হবে? গৌরাঙ্গের মধুর লীলা যার কর্ণে প্রবেশিলা হৃদয় নির্মল ভেরতা, হৃদয় তার নির্মল হবে যে যার কর্ণে গৌরাঙ্গের মধুর লীলা প্রবেশ করে। তা আমরা জানি মহাপ্রভু সময়ে গৌড়ীয় বৈষ্ণবরা এক মাস হেঁটে হেঁটে পুরী ধামে আসতেন, পুরী ধামে চার মাস থাকতেন, তারপরে এক মাস হেঁটে হেঁটে ফিরে যেতেন, 9 মাস সময় লাগত, 6 মাস। আর আমরা এখানে হরিকথা গৌরাঙ্গের কথা আলোচনা করব 5 দিন, 6 দিন। তাই অনেকের এত কাজ আসলে হটে যায় সংসারে, চিনবে এই চলে যেতে হবে, এই বিধান টিকিট কাটতে হবে, তাই 6 দিন মুশকিল হয়ে যায়। আমার পরিবারে অনেক কায়দা হইত, কিন্তু আগে 6 মাসে কোনো ফোন থাকতো না, ফোন ছিল 500 বছর আগে, বৃন্দাবন দাস কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী লিখছেন, পাইয়া মানুষ জন্ম যে না শোনে গৌর গুণ, মনুষ্য জীবন পেয়ে যে গৌরাঙ্গের গুণগান শুনল না, হেম জন্ম তার কি হল, ব্যর্থ হল, কার ব্যর্থ হল, যে দুর্লভ দেহ পেয়েছে মনুষ্য দেহ কিন্তু গৌরাঙ্গের গুণগান শুনল না, হেন জন্ম তার ব্যর্থ হইল। পাইয়া অমৃত ধ্বনি পিয়ে বিশ্ব কর্তপাল, অমৃতের ভাণ্ড পেয়েছে কিন্তু অমৃতের ভাণ্ডকে ত্যাগ করে দিয়েছে, আর একটা গর্তে বিষ ভর্তি আছে সেখান থেকে কি করেছে, পিয়ে বিশ্ব গর্তপাল, সেখান থেকে গর্ত থেকে এই পা সেই বিষ গ্রহণ করেছে। জন্মে আসে কেন নাহি মহিল, জন্ম গ্রহণ করে সে কেন সে মৃত্যু বরণ করল না, তার বেঁচে থাক থেকে লাভ কি। এমন গৌরাঙ্গের গুণে নাকান দিল মন, দুর্লভ মনুষ্য জন্ম গেল আকার, নরোত্তম দাস ঠাকুর দুর্লভ মনুষ্য জন্ম গেল কারণ গৌরাঙ্গের গুণে মন কামনা করল না, তাই মনুষ্য জীবন পেয়ে আমাদের গৌরাঙ্গের গুণগান শ্রবণ। আমার মনে আছে একবার অতি পাবন গুরু মহারাজ জয়পতাকা স্বামী গুরু মহারাজ বলছিলেন যে অনেকেই কৃষ্ণকে চেনে কিন্তু অনেকে গৌরাঙ্গ মহাপ্রভুকে চেনেন না, তাই জগতে কৃষ্ণলীলা অনেক প্রচার হয়েছে, গৌরাঙ্গের লীলা আরো প্রচার করা দরকার, সেই জন্য গৌরাঙ্গের গুণগান সর্বত্র প্রচার করা দরকার বলেছি, কারণ দেখবেন কৃষ্ণ সম্পর্কে অনেকেই জানে, বৃন্দাবনে কৃষ্ণ বলতে সবাই জানে, শুধু গৌরাঙ্গের কথা বৃন্দাবনে নয় শুধু ভারতবর্ষে, অনেক জায়গায় সাউথ ইন্ডিয়া সব জায়গায় যে কোনো ভারতবর্ষে যে কোনো যাবেন কৃষ্ণকে চেনে, এবং অনেকেই জানে কৃষ্ণ ভগবান, গৌরাঙ্গ মহাপ্রভু যে ভগবান ভারতবর্ষের অনেক জায়গায় জানে না, এই জন্য গুরু মহারাজ বলছিলেন আমাদের ভক্তদের দরকার বেশি করে গৌরাঙ্গের গুণগান সর্বত্র সারা ভারতবর্ষের সব জায়গায় বেশি করে প্রচার করা, তাই গৌরের গুণগান যদি না শুনল পাইয়া মানুষ জন্ম যে না শোনে গৌর গুণ, হেম জন্ম তার ব্যর্থ হল, তার ব্যর্থ হল। উদাহরণ দেওয়া হয়েছে কারো কাছে অমৃতের ভাণ্ড ছিল, অমৃতের ভাণ্ডকে ত্যাগ করে বিষ ভর্তি একটা গর্ত, সেই গর্ত থেকে বিষ মরে গেল, ভজ ভজ ভাই চৈতন্য নিতায় সুদৃঢ় বিশ্বাস করি, বিষয় ছাড়িয়া সে রসে মজিয়া ওকে বলো সুদৃঢ় বিশ্বাস করে ভজনা করতে দৌরাগ্য, নন্দ সুত যিনি চৈতন্য গোসাই নিজ নাম করিদান তারিল জগৎ তুমিও যাইয়া লহরিত করি, গৌরাঙ্গ মহাপ্রভুর করুণার কথা বর্ণনা করতে গিয়ে বলছেন অন্যান্য ভগবান ওনার সামনে যত অসুর এসেছেন সবাইকে মেরে দিয়েছেন। কৃষ্ণের সময় কংস জরাসন্ধ এসেছেন মেরে দিয়েছেন, রামচন্দ্রের সময় রাবণ কুম্ভকর্ণ এসেছেন মেরে দিয়েছেন, গৌরাঙ্গ মহাপ্রভু যখন লীলা করছিলেন ওনার সময় হরে কৃষ্ণ দেওয়াল ছাড়ুন, দেওয়ালের মায়া ছাড়ুন। তা গৌরাঙ্গে যখন গৌরাঙ্গ মহাপ্রভু লীলা করছেন তখন অসুর এসেছে, কে এসেছে মেরে দিয়েছে, কেন মারেননি? আমি অনেক জায়গায় বলি গৌরাঙ্গ মহাপ্রভু কেন জগাই মাথায় মারলেন না, যদি উনি জগাই মাথায় মারতেন কেউ আমরা বেঁচে থাকতাম না, কেন আমরা কি জগাই মাথায় থেকে উন্নত না তার থেকে অন্য? তাই ভাবলেন দুইজন জগাই মাথায় কে মারলে তো সবাইকে মারতে হবে, এই জন্য বাবা বরঞ্চ অন্য উপায় গ্রহণ করেন। এই জন্য মহাপ্রভুর গুণগান করে বলছেন রাম আদি অবতারে ক্রোধে নানা অস্ত্র ধরে অসুরের করিল নিধন, এবে অস্ত্র না ধরিলা প্রাণে কার না মারিলা হৃদয় শোধন করিল সবার, সবার হৃদয় শোধন করে দিলেন, কাউকে মানলেন না। রামায়ণে একটা লীলা বর্ণনা করা আছে, বলা হচ্ছে রামচন্দ্র যখন দণ্ডকারণ্যে গেলেন তখন দেখলেন বিরাট পাহাড়ের এই হাড়ে পাহাড়, জিজ্ঞাসা করলেন এত হাড়? অন্যরা বললেন সেখানে যারা ছিলেন বললেন এই অসুর মাঝে মাঝে আসে আর মুনি ঋষিদের ধরে খেয়ে নেয়, আর তাদের হাড়ে এত বড় পাহাড় হয়ে গেছে। তখন রামচন্দ্র রেগে গেলেন, হেবি রেগে গেলেন, সমস্ত পৃথিবী আমি অসুর শূন্য করে দেব, একদম রাখবো না, কোন অসুরকে রাখবো না। ওনার কাছে ছিলেন সীতা মা, মায়েদের মন খুব গরম, কোন দুঃখ কষ্ট কারো মৃত্যুর কথা বা কারো কিছু শুনলে খুব কষ্ট লাগে, তাই কিনা? পুরুষদের থেকে দেখা যায় মায়েদের কষ্টটা মনে হয় গেছে। তার প্রমাণ হচ্ছে সীতা মা, সীতামা বললেন এ কি, হয়তো কয়েকজন অসুর এসে মুনি ঋষিদের অত্যাচার করেছে আর তুমি প্রতিজ্ঞা করছো তুমি সারা অসুরকে মেরে দেবে, সবাই তো মুনি ঋষিদের অত্যাচার করেনি সবাইকে মারবে কেন? কারণ আছে, তোমার এই প্রতিজ্ঞা করার কারণ হচ্ছে এই তোমার হাতে তীর ধনুক আছে, অস্ত্র আছে, অস্ত্র থাকলে এইরকম মনোভাব আসে। তখন সীতামা একটা কাহিনী বললেন, কে বললেন, কাকে বললেন? রামচন্দ্রকে কাহিনী শোনালেন। একবার একজন খুব তপস্যা করছিলেন, যখন খুব তপস্যা করছিলেন সবাই ভালো, একজনের খুব ভয় হয়ে যায়, কারণ তো খুব তপস্যা দেখে একজনের খুব ভয় হয়, কার? ইন্দ্রদেব, ইন্দ্রদেবের ভয় হয়ে যায়। আর ইন্দ্রদেব তখন কি করেছেন, তার তপস্যাকে ভঙ্গ করার জন্য তিনি এক ব্যাধের যে পশু হত্যা করে এরকম সেই বেল ধারণ করে এসছে, এসে হাতে তার অস্ত্র, পশু মারছে, মুনির কাছে এসে প্রণাম করলেন, বললেন মুনি দেখুন আমি একটু কাজে যাব, আমার এই অস্ত্রটা একটু রাখুন না। তারপরে মুনির কাছে অস্ত্রটা রেখে দিয়েছে আর সে চলে গেছে, ইন্দ্র দুর্গে সেই ব্যাগ চলে গেছে। তখন সেই অস্ত্রটা সেই মুনি পেয়ে আস্তে আস্তে ওনার ধ্যান শেষ, হ্যাঁ তপস্যা মানে কমতে থাকছে, ওইটা নিয়ে একটা গাছ কাটলো, তারপরে একটা ছোট্ট পাখি মেরে ফেললো, তারপরে একটা বড় পশু মারল, তারপরে এরকম হয়ে গেল মানুষকে মারতে শুরু করে। ছিল ঋষি, হয়ে গেল টাকা, কেন অস্ত্র। এই কাহিনীটা কে বললেন, কাকে বললেন? রামচন্দ্র। কেন বললেন? রামচন্দ্রের হাতে তীর আছে, সেই জন্য এরকম মনোভাব আসছে। তাই বলছে, তোমার হাতে নিশ্চয়ই তীর আছে, তীর ধনুক আছে, অস্ত্র আছে। দেখো এই মুনি ঋষির হাতে যখন অস্ত্র পড়লো, উনি সে আস্তে আস্তে ডাকাত হয়ে গেল। তোমার হাতে এই অস্ত্র আছে, এই জন্য তোমার এই মনোভাব, এরকম ঠিক নয়। তখন রামচন্দ্র মনে মনে ভাবলেন, এর পরের বার আসলে আমি আর অস্ত্র ধারণ করব না। পরের বার রামচন্দ্র কি রূপে এসেছেন? কৃষ্ণ রূপে এসেছেন। যতদিন রাধারানীর সঙ্গে ছিলেন, সেই সীতামা রাধারানী যতদিন সঙ্গে ছিলেন, ততদিন বৃন্দাবনে কোনো অস্ত্র ধারণ করেন, বুঝেছেন? কিন্তু অসুর মারা তো বন্ধ হয়নি, বকাসুর তিনা বৎসর এটা ওটা সব হয়েছে, কাউকে স্তন্যপান করে, কাউকে একটু পা দিয়ে লাঠি দিয়ে, অস্ত্র লাগেনি, মেরে দিয়েছে। তখন সেই সীতামা যখন রাধারানী রূপে এসে দেখছেন, আরে আমার কথা শুনলো কিন্তু অস্ত্র ধারণ করলো না, কিন্তু অসুর মারা তো বন্ধ হলো না, কি হবে? পরের বার যখন এই ভগবান কি রূপে আসার ইচ্ছা করলেন, গৌরাঙ্গ রূপে, তখন রাধারানী ভাবলেন আমি ওনার ভিতরে ঢুকে যাব, যাতে আর কাউকে না মারতে পারে। তাই গৌরাঙ্গ রূপে যখন এসেছেন, অন্তরে কে? রাধা ভাব অঙ্গি করি, রাধার বরণ করি, রাধা ভিতরে ঢুকে গেছে, বাইরে গৌরাঙ্গ কিন্তু ভিতরে রাধা রানী। তাই কাউকে তীর মারলেন, রাধারানী খুব দয়ালু কৃপালু। এই জন্য বৃন্দাবনে একটা লীলা আছে, একবার সখীরা দৌড়াতে দৌড়াতে রাধারানীর কাছে এসেছে, রাধারানী রাধারানী ব্রজধামে এক অঘটন ঘটছে। কি হয়েছে? না, ব্রজের বালকরা শিয়ালিনীকে একটা পেয়েছে, তাকে খুব মারধর করছে, সে দৌড়ে গোবর্ধনের গর্তে ঢুকে গেছে, আর বাচ্চারা কি করেছে, আগুন ধরিয়ে দিচ্ছে গর্তের মধ্যে। এইরকম দুরবস্থা, দাদানে দৌড়তে দৌড়তে গেলেন, দেখলেন সেই শিয়ালিনী আধ মরা অবস্থা, বালককে তাড়িয়ে দিলেন, কিন্তু শিয়ালিনী দেখলেন আধ মরা অবস্থা, অর্ধেকটা পুড়ে গেছে। তখন রাধারানী কি করলেন, সেই শিয়ালিনীকে জড়িয়ে ধরলেন, জড়িয়ে যখনই জড়িয়ে ধরেছে, সঙ্গে সঙ্গে শিয়ালিনী দেহ ত্যাগ করে ব্রজের গোপী হয়ে গেছে। এত হচ্ছে রাধারানীর কৃপা। মঙ্গলারতি নেই, ষোলো মহা জপ নেই, নিরামিষ খাওয়া নেই, রাধারানীর কৃপা হলো, ব্রজের গোপী হয়ে গেল। এত অসীম কৃপা, আর সেই কৃপার মূর্ত বিগ্রহ হচ্ছে গৌরাঙ্গ মহাপ্রভু। জানো রাধারানী ভিতরে। একজন আচার্য বলছেন, আরে তুই যদি ভিক্ষা করতে যাবি কোন বাড়িতে, তুই যদি ভিক্ষা করবি, ভিক্ষা কে দেবে, ঘরের পুরুষ লোক না মহিলা লোক, কে দেয়? মহিলারা দেয় সব সময় দান করতে, অনেক সময় পুরুষ অত দিতে না, অত দিতে না, আটকায় না, আটকায় আটকায়। তাহলে ভিক্ষাটা কার কাছে পাওয়া যায়, পুরুষ লোকের কাছে না মহিলা লোকের কাছে? তাই কৃষ্ণ পুরুষ আর গৌরাঙ্গ মহাপ্রভু রাধারানীর ভাবে এসেছে, তাই ভিক্ষা যদি পেতে হয় গৌরাঙ্গের কাছে ভিক্ষা পাওয়া যাবে। হরি বল। এই জন্য নদীয়াতে গৌরাঙ্গ রূপ এসেছে, কৃপা যদি পাওয়া যায় কার কাছে পাওয়া যাবে, করুণা রমতা। তাই বলছে, এদে অস্ত্র না ধরিলা, কানে কারো না মারিলা, হৃদয় শোধন করিল সবার। আদিলীলা সপ্তম পরিচ্ছেদে গৌরাঙ্গের অবদানের কথা বলছে, পাত্রাপাত্র বিচার নাই, নাই স্থান স্থান, যেই যাহা পায় তাহা করে প্রেমদান। পাঁচজনের কথা আমরা চৈতন্য চরিতামৃতের আদিলীলা সপ্তম পরিচ্ছেদে আরো শুনব, যার একটু একটা পয়েন্ট এখানে তুলে ধরা হয়েছে সপ্তম পরিচ্ছেদ থেকে, যেখানে পাত্রাপাত্র বিচার নাহি নাহি স্থান স্থান, যেই যাহা পায় তাহা করে প্রেমদান। লুটিয়া খাইয়া দিয়া ভাণ্ডার উজাড়ে, আশ্চর্য ভাণ্ডার প্রেম শতগুণে বাড়ে। উচ্চরিত প্রেম বন্যা চৌদিকে বেড়া, স্ত্রী বৃদ্ধ বালক জবা সবার ডুবায়, সজ্জন দুর্জন পঙ্গু জন অন্ধকার, প্রেম বন্যায় ডুবাইল জগতের জন। জগতে সবাইকে ডুবিয়ে দিলেন কৃষ্ণ প্রেমের বন্যায়, কেউ রেহাই পেল না। আমরা চৈতন্য চৈতন্যতে পরে আমরা আলোচনা করব, আমরা এক একটা অধ্যায় করে আমরা এগোতে থাকবো। আমাদের ইচ্ছা আছে চৈতন্য চৈতন্যতের আদি লীলা আর কন্ঠলীলা কিছু অংশ রামানন্দ সম্মান জানি না, ইচ্ছা আছে আলোচনা করার। এখন দেখে কতটুকু মহাপ্রভু করাবেন। চৈতন্য অবতারে বহে প্রেমামৃত বন্যা, সব জীব প্রেমে ভাসে পৃথিবী হইলা ধন্যা। সে বন্যায় যেনা ভাসে সে অধম ছাড়, কোটি কল্পে কবুতার নাই তো নিস্তার। এইরকম প্রেমের বন্যায় কেউ যদি আমরা আগুন খেতে পারলাম না, কোটি কল্প এক কল্প নয় কোটি কল্প তার কোটা। কৃষ্ণ লীলামৃত, কৃষ্ণ লীলামৃত তার শত শত ধার দশদিন বহে যাহা হইতে, সে চৈতন্য লীলা হয় সর্ব অক্ষয় মনহংস চড়াও তাহাতে। চৈতন্য লীলা হচ্ছে সর্ব অক্ষয়, অক্ষয় সরোবর, আর আমার মনরূপ রাজহংসকে সে অক্ষয় সরোবরে নিমজ্জিত করতে বলছে, মনহংস চড়াও তাহলে অক্ষয় সরোবরে। চৈতন্য লীলা যে অক্ষয় সরোবর, সেই সরোবরে মনহংসকে নিমজ্জিত করতে বলছে। এই বস্তুটা সবাই পায় না, কৃষ্ণ প্রেমামৃত যে গৌরাঙ্গ মহাপ্রভু বিতরণ করলেন, এই গুপ্ত ভাবসিন্ধু ব্রহ্মা না পায় যার আগে, ব্রহ্মাও পর্যন্ত পায় না। আচার্যরা গাইছেন, ভবগিরিঞ্চির বাঞ্ছিত যে প্রেম জগতে ফেলিল ঢালি, কাঙালে পাইয়ে খাইল নাচিয়ে বাজাইয়ে করে তালি। ভব মানে কে? চির বিরিঞ্চি মানে ব্রহ্মা। ভব বিরিঞ্চির বাঞ্ছিত যে প্রেম, তারা যে বস্তু প্রার্থনা করে, গৌরাঙ্গ মহাপ্রভু এসে সেই প্রেম জগতে ঢেলে ফেলে দিল। আর কে পেল? কাঙা, যার যোগ্যতা নেই ক্ষমতা নেই, কিন্তু সেও পেয়ে আস্বাদন করলো বাজিয়ে করতালি হাতে তালি। এই গুপ্ত ভাবসিন্ধু ব্রহ্মা না পায় এক বিন্দু, কেন ধর্ম বিলাইল সংসারে, ওইছে দয়ালু অবতার ওইছে দাতা নাহি আর, গুণ কেহ নাহি বর্ণি পারে, এ কেউ এই গুণগান বর্ণনা করতে পারে না, এত তার অসীম গুণ। আপনে করি আস্বাদনে, এই প্রেম কি করলেন? নিজে আস্বাদন করলেন। শিখাইল ভক্তগণে প্রেম চিন্তা মনি প্রভু ধরি, নাহি জানে স্থান স্থান চারে পারে কহিল দান, মহাপ্রভু দাতা শিরোমণি, সব থেকে বড় দাতা। কেউ টাকা দান করে, কেউ রোগ মানে কি বলে ওষুধপত্র দান করে, ত্রিফল দান করে, কিন্তু গৌরাঙ্গ মহাপ্রভু হচ্ছে দাতা শিরোমণি, নিজে আস্বাদন করল এবং চারে তারে কহিল না সবাইকে দান করল। কিন্তু এই বস্তুটা গৌরাঙ্গের কথা কে বুঝতে পারবে? এই সম্পর্কে কবিরাজ গোসাই বলতে যে বলছে গৌরের লীলা কারা উপলব্ধি করতে পারে? কহিলে কেউ না বুঝায়, বললে কেউ বুঝবে না। কহিবার কথা নয়, এ বলার কথা নয়, এই যে বস্তু এটা এত গুরু বস্তু, এ বললে কেউ বোঝে না। আরে বলার কথাও নয়, বইছে চিত্ত চৈতন্যের রঙে, এত অদ্ভুত চৈতন্য মহাপ্রভু লীলা করেছেন, কে বুঝতে পারে? চৈতন্যের কৃপা যারে সেই সে বুঝিতে পারে। চৈতন্য মহাপ্রভু যাকে কৃপা করেন সে বুঝতে পারবে কিভাবে কৃপাটা আনবে, হয় তার দাসানুদাস সঙ্গ। যদি গৌরাঙ্গের দাসের অনুদাসের কোন সঙ্গ হবে তাহলে শুধু বুঝতে পারবে। কহিলে কেহ না বুঝায়, কহিবার কথা নহে, হইছে চিত্ত চৈতন্যের রঙ্গ, চৈতন্যের কৃপা যারে সেই সে বুঝিতে পারে, হয় তার দাসানুদাসের সঙ্গ। যদি কৃষ্ণ গৌরের ভক্তের সঙ্গ হবে তাহলে এটা বুঝতে পারবে। যোগ ধর্ম প্রবার্তায় মো নাম সংকীর্তন, চারিভাব ভক্তি দিয়া নাচাম ভুবন, চারিভাবের ভক্তি। আমরা জানি পাঁচ প্রকারের রস আছে, শান্ত দাস্য সখ্য বাৎসত মধুর। কিন্তু মহাপ্রভু এসেছে শান্তটাকে বাদ দিয়ে আর বাকি চারটি রসটাকে শিক্ষা দেওয়ার জন্য। আপনি করি ভক্ত ভাব অঙ্গীকারে, আপনি আচরে ভক্তি শিখানো সবার। আর এই বস্তু যারা যদি কেউ যুগ ধর্ম প্রবর্তন করে, কেউ অসুর নিধন করে, এর অংশ হতে হয়। ভগবানের যারা অবতার তার থেকে যুগ ধর্ম প্রচার হয়, অসুর নিধন হয়, কিন্তু ব্রজপ্রেম কৃষ্ণ ছাড়া কেউ দিতে পারে। এই জন্য মহাপ্রভুকে যখন প্রণাম করছেন রূপ গোস্বামী কি বলছেন, নমো মহাবদান্নায়। মহাবদান্ন মহাপ্রভু চালু, তুমি আমাকে মহাবদান্ন বলছো কেন? আমার কাছে মহাবদান্ন মানে হচ্ছে দানি, মহাপ্রভুকে প্রণাম করছেন রূপ গোস্বামী, বলছেন নম মহাবদান্নায়। মহাপ্রভু যে তুমি আমাকে বদান্ন বলছো কেন, দানি বলছি কেন, তার তো সন্ন্যাসী মানুষ, আমি দান করবো কেন, ফুটো পয়সা পকেটে নেই, আমাকে দানি বলছো কেন? তা বলছে দানি বলছি, আপনি কৃষ্ণ প্রেম প্রদায়তে কি দান করছেন, কৃষ্ণ প্রেম দান করছেন। তখন মহাপ্রভু বলছে আরে রূপ, কৃষ্ণ প্রেম তো কৃষ্ণ ছাড়া কেউ দিতে পারে না। তখন রূপদাস বলছে কৃষ্ণায় আপনি কৃষ্ণ, কিন্তু নামটা চেঞ্জ করেছে, কৃষ্ণ চৈতন্য নাম দিয়ে কালারটাও চেঞ্জ করেছে, গৌরব কিসে গৌরকার। তাই বলছেন এখানে বলছে যুগ ধর্ম প্রবর্তন হয় অংশ হয়ে, যুগ ধর্ম প্রচার অংশ থেকে পায়। আমা বিনা অন্য নারে ব্রজ প্রেম দিতে, এই ব্রজের যে দুর্লভ প্রেম, এ আমা ছাড়া আমি ছাড়া কেউ দিতে পারে। তাহাতে আপন ভক্তগণ করি সঙ্গে, পৃথিবীতে অবতরী করিব নানা ভাবে। তাই এই দুর্লভ কৃষ্ণ প্রেম দান করার জন্য আমি ভক্ত সঙ্গে অবতীর্ণ হব। আসলে মহাপ্রভু এসেছেন, তার কারণ হচ্ছে প্রেম রস আস্বাদন, রাগ মার্গ ভক্তি প্রচার করা। যে লাগি অবতার কই সে মূল কারণ, প্রেম রস নির্যাস করিতে আস্বাদন, রাগ মার্গ ভক্তি লগে করিতে প্রচারণ। রসিক শেখর কৃষ্ণ পরম করুণ, এই দুই হেতু হইতে ইচ্ছা হইল। আসলে মহাপ্রভু তার অন্তরঙ্গ কারণ এখানে বলছেন, শ্রী রাধায়া প্রণয় মহিমা কৃষ্ণ শব্দ যেটা, কারণ যদিও চৈতন্য চৈতন্যকে আমরা পড়বো, কিন্তু আমি একটু চৈতন্য চৈতন্যদের কথা নিয়ে আমি একটু অন্য ব্যাকগ্রাউন্ডের যে আমি একটু আলোচনা করছি, তারপর আবার চৈতন্য চৈতন্যদেরকে যাবো। তা চৈতন্য চৈতন্যদের এই শ্লোক শ্রী রাধায়া প্রণয় মহিমা কৃষ্ণ, তিনটে এখানে রাধা প্রেমের মহিমা জানার বাসনা, কৃষ্ণের সমাধুর্য আস্বাদন বাসনা, শ্রী রাধা করতে কৃষ্ণ মাধুর্য আস্বাদন জনিত সুখের, এই তিনটে বাসনা জানার জন্য কৃষ্ণ গৌরাঙ্গ রূপে এসেছে। দেখুন এই ভক্ত ভাব নিয়ে এসেছেন, আমরা অনেকে ভগবান হতে চাই, আর স্বয়ং ভগবান অরিজিনালি ভগবান, তিনি বুঝতে পেরেছেন এই ভগবান হয়েও অনেক কিছু জানা যায় না, অনেক রস আস্বাদন করা যায় না, তাই তিনি রাধার ভাব নিয়ে ভক্ত ভাব নিয়ে আবার এসেছেন। তাহলে আনন্দটা কোথায়, ভগবান হওয়াতে আনন্দ না ভক্ত হওয়াতে আনন্দ? মিস্ত্রি হলে কেশ পাওয়া যাবে না মিস্ত্রিকে খেলে কেশ পাওয়া যাবে? এই জন্য যারা ভক্ত তারা ভগবানকে আস্বাদন করে, আর ভগবানের ভিতর মাধুর্য আছে, এতো ভগবান কি করে আস্বাদন করবে, মিস্ত্রি কি করে তার মিষ্টতা বুঝবেন যে মিস্ত্রিকে খায় সে? রাধার প্রেমের মহিমা জানার বাসনা, একটা কাহিনী আমরা আলোচনা করবো যেটা বলরাম দাসের কাহিনী। খেয়াল করে শুনুন, কৃষ্ণ কেন গৌরাঙ্গ রূপে আসলেন তার একটা কাহিনী। একদিন মৃদু বনে রাধা কৃষ্ণ শুয়ে আছেন, রাধা রানী একটা স্বপ্ন দেখেছে, সেই স্বপ্নের কথা এখানে উনি বলছেন বলরাম দাসের ভাষাতে আছে। মৃদু বনে দুইজনে চৌদিকে সখীগণে শ্রুতি আছে রসের আলোসে, নিশিষে মৃদুমুখী উঠিলেন স্বপ্ন দেখি, কাঁদি কাঁদি কহে বধু পাস। সখীদের সমাপ্রীত হয়ে রাধাকৃষ্ণ দুইজন মৃদু বনে শুয়ে আছেন, আর সেই শুয়ে হঠাৎ একটা স্বপ্ন দেখেছেন, স্বপ্ন দেখে কেঁদে কেঁদে বধু পাশে কৃষ্ণকে বলছে, কে বলছে? রাধারানী বলছে। কি বলছে? কি দেখলাম আকস্মাৎ একযোগা গৌরব, কিবতার উপকাম যিনি কোটি কত কাম, রসরাজ রসের সদ। হে উঠো প্রাণনা, আমি কি এক অদ্ভুত স্বপ্ন দেখেছি? কি স্বপ্ন? এক যুবা, এত যুবক একজনকে স্বপ্ন দেখেছি, যে হচ্ছে গৌরব। রাধারানী কৃষ্ণকে ছাড়া কাউকে চেনে না, রাধারানী হচ্ছে আসল শক্তি। আপনারা অনেক কাহিনী শুনেছেন বৃন্দাবনে জটিলা টুটিলা তাকে কি বলে অসতী প্রমাণ করার জন্য কত চেষ্টা করেছে, আর কৃষ্ণ তাকে বারবার তাকে সতী বলে প্রমাণ করে দিয়েছে, তাই কিনা? তাই সতী মানে যে আর কাউকে জানে না, তাই কৃষ্ণ হচ্ছে রাধারানীর আসল জটিলা কুটিল। একটা লীলাতে বর্ণনা করা আছে, যখন রাধারানীর একদম অন্তিম অবস্থা বৃন্দাবনে, কৃষ্ণের বিরহে কৃষ্ণ বৃন্দাবন থেকে মথুরা, মথুরা থেকে দ্বারকায় গেছেন, আর আসছেন না। আর ঠিক কৃষ্ণের বিরহে রাধারানী কান্না কান্না করতে করতে না খেয়ে না দিয়ে একবার মূর্ছিত হয়ে গেছে, একদম অন্তিম অবস্থা। কনসখী তার নাকে তুলো দিচ্ছে, কেউ বা তাকে চামড় ঢোলাচ্ছে, কেউ বা তার চরণ ম্যাসেজ করছে। এই সময় জটিলা কুটিলা দৌড়াতে দৌড়াতে এসেছে, এসে রাধারানীর চরণে পড়েছে, হে রাধে তোমার চরণে আমরা অনেক অপরাধ করেছি, তোমাকে কলুষিত করার জন্য কত প্লান আমরা করেছি, কিন্তু আমরা বলছি তুমি হচ্ছে আসল সত্য। আমরা বুঝতে পেরেছি হে রাধারানী তোমার মহিমা, আমরা বুঝতে পেরেছি যে অন্তিম সময়ে তোমার চরণ ধরে বলছি যাওয়ার আগে তুমি আমাকে ক্ষমা করে দাও। আসলে তুমি হচ্ছে এই ব্রজধামে যদি কেউ সতী থাকে, একমাত্র সতী হচ্ছে মহাপ্রভুর একটা কথায় আছে, স্বামী নাম আমি যে জন বেশ্যার ভিতরে তারে করিয়ে জন, স্বামী যে নাম আনে সে বেশ্যা, সবার একজনই স্বামী। কে স্বামী? পরম স্বামী। আর এই স্বামীকে যে না মানে সে সত্যি হবে অসত্যি, আর এই স্বামীকে যে মানে তার কাজের যদি তার অসত্যিযুক্ত বাহ্যিক লক্ষণ দেখা যায় তবু সে আসল সত্যি, কারণ আসল স্বামীকে সে মানে, তার জন্য সে সব কিছুকে জলাঞ্জলি দিতে রাখে। তাই মহাপ্রভু বলছেন আসল, তাই রাধারানীর কাছে চরণ ধরেছে অন্তিম সময়। তারপরেই আয়ান ঘোষ নাকি আয়ান ঘোষ, আরেকটা নাম কি? আমি হচ্ছি তোমার স্বামী, কিন্তু আমি আর ঘোষণা করছি আমি তোমার স্বামী কোনদিন ছিলাম না আর তোমার স্বামী নই। তোমার স্বামী একজন, সে হচ্ছে জগৎ স্বামী। তুমি শুধু লীলা করার জন্য আমার গৃহে কিছুদিন অবস্থান করেছিলে, তুমি হচ্ছে তুমি হচ্ছে তা, তুমি কখনো আমার স্ত্রী হওনি আর আমিও কোনদিন তোমার স্বামী হইনি, শুধু লীলা ক্ষেত্রে তুমি আমার গৃহে অবস্থান করেছ। তাই আজ অন্তিম সময় তুমি চলে যাচ্ছ, তোমার যাওয়ার সময় আমি তোমার চরণ ধরে ক্ষমা চাইছি, আমার গৃহে অবস্থানকালীন সময়ে যদি তোমার চরণে কিছু অপরাধ হয় তা তুমি ক্ষমা কর। এই হচ্ছে রাধারানীর অবস্থা। রাধারানী আর কৃষ্ণকে ছাড়া কাউকে চেনে না, কারো মুখের দিকে তাকায় না। সেই বৃন্দাবনে কত কত দেবতারা এসেছে, ব্রহ্মা এসেছে, ইন্দ্র এসেছে, ব্রহ্মধাম এসেছে না চুরি করতে, এই কেউ করতে, বদমাইশি করতে। বলে রাধারানী বলছে কোন সময় আমার মন কারো প্রতি আকৃষ্ট হয়নি, কিন্তু হে অখণ্ড প্রাণনা কি দেখি আকর্ষণ, এক যুবা কিবা তার দুটো ঠাঁ, তার রূপে বর্ণনা শুরু হয়ে গেছে। সে যিনি কোটি কত কাম রসরাজ রসের সদ তার কথা বলছে, যে কৃষ্ণকে ছাড়া কাজ কিন্তু স্বপ্নে এক যুবককে দেখে তার কথা বলছে। আর তার দেখছি তার অবস্থাটা কেমন, অশ্রুকম্প পুলকাদি ভাববর্ষা নিরবধি নাচে গায় মহামর্ত হইয়া অনুপ গল্প দেখি চুড়াইল মর রাখি মন ধাই তাহারে দেখিয়া, কারো প্রতি মন ধায়নি কোন সময়, তার প্রতি মন আকৃষ্ট হয়নি রাধারানীর। কিন্তু আজ স্বপ্নে যে যুবককে দেখেছে, সে রাধারানী স্মরণ করে বলছে, আমার মন তাহার প্রতি আকৃষ্ট হয়েছে, মন ধায় তাহারে দেখিয়া। নবজলা ধরা রূপ রসময় রসকূপ ইহা বই না হেরি নয়নে, সেই জলধর নব রূপ রসময়, আর তাকে ছাড়া আমি আজ আর কাউকেই দেখতে পাচ্ছি না। তবে কেন বিপরীত কেন হইল অচম্বিত কহ না ইহার কারণে, এই আমার জীবনে এই বিপরীত অবস্থা কি করে আসলো? আমি তো কোনো কারোর প্রতি কখনো আকৃষ্ট হইনি, কিন্তু আমার এই জীবনে নূতন দেখছি আমার বিপরীত অবস্থা। তোমাকে ছাড়া আমি কাউকে চিনিনি কোনোদিন, কারোর প্রতি আকৃষ্ট হইনি, কিন্তু কহ কহ প্রাণনাথ ইহার কারণ, তুমি হে প্রাণনাথ এই কারণটা বলো, এই যুবককে যার প্রতি আমি আকৃষ্ট হয়ে গেছি, আমি তো কারোর প্রতি আকৃষ্ট হইনি। এই বৃন্দাবনে চতুর্ভুজ আদি কত, বনের দেবতা যত দেখিয়াছি, এই বৃন্দাবনে চতুর্ভুজ দেখেছি, কে চতুর্ভুজ? কে নারায়ণ, যখন রাসলীলায় কৃষ্ণ অদৃশ্য হয়ে গেছে, সবাই কৃষ্ণকে খুঁজছে, লোকেরা কৃষ্ণ ছদ্মবেশ ধারণ করে বিষ্ণুর ধারণ করে আছে, রাধারানী তার প্রতি আকৃষ্ট হলেন না, কিন্তু তার প্রেম এত প্রখর ছিল, সেই প্রেমে কৃষ্ণ তার চালাকি ধরে রাখতে পারলেন না, তার যে এই ছলনাবেশ সেটা রাখতে না পেরে আবার কৃষ্ণ হয়ে গেল, চতুর্ভুজের প্রতি আকৃষ্ট হলেন না। বনের দেবতা দেখিয়াছি এই বৃন্দাবনে, চতুর্ভুজ আদি কত, বনের দেবতা যত দেখিয়াছি এই বৃন্দাবনে, তাহে বিলোপিত মন নাই ভেল কদাচন, গৌরাঙ্গ হরিল মোর মনে। এই গৌরাঙ্গ গৌরূপ যে যুবক, সে আমার মন হরণ করল, চতুর্ভুজ নারায়ণ হরণ করতে পারল না, ব্রহ্মা ইন্দ্র কোন বনের দেবতা আমার মন হরণ করল না, কিন্তু এই এক স্বপ্নে এক গৌর বর্ণ দেখলাম, এক যুবক সবসময় নাচছে গাইছে অশ্রু বিসর্জন দিচ্ছে, তার প্রতি আমার মন আকৃষ্ট হয়ে গেছে। এতে কইতে ধনী মূর্ছা প্রায় ভেল জানি, মানে একদম মূর্ছার মতন হয়ে গেছে, কেন মূর্ছা হয়ে গেছে, এ কি বলো, আমার জীবনে অন্য পুরুষ ঢুকে গেল, তাই বলছে। এতে কইতে ধনী মূর্ছা প্রায় ভেল জানি, বিদগদ রসিক নাগর কলেতে করিয়া করি মুখ চুম্বে বেরি বেরি ফেরিয়া জগদানন্দ ভর, রাধারানীকে কোলে নিয়ে বলতে শুরু করেছেন কৃষ্ণ, মূর্ছার মতন এই হৃদয় এই রকম দুঃখে যে আমি অন্য পুরুষের প্রতি আকৃষ্ট হয়ে গেলাম, কোনদিন কারো প্রতি আকৃষ্ট হয়নি, তার প্রতি আমি আকৃষ্ট হলাম, মূর্ছার মতন হয়েছে তখন কৃষ্ণ রাধারানীকে কোলে নিয়ে বলতে লাগলেন, কি বলছেন, সুন্দরী যে হেরিল গৌর স্বরূপ, হেরিলা গৌর স্বরূপ, তুমি যে গৌর স্বরূপ রেখে হেরেছ, সোনহি আ সে অন্য কেউ নাই, কেবল রে মোহে করব তেন রূপ, তোমার প্রেম আমি ওই রূপ আমি ধারণ করব, আর কেউ না, তোমার প্রেম নিয়ে আমি হচ্ছে সেই গৌরাঙ্গ মহাপ্রভু হইব, সে নহি আর যে যুবকের প্রতি তোমার আকৃষ্ট হচ্ছ, সে আমি ছাড়া আর কেউ নাই, তোমার প্রেম নিয়ে আমি নবদ্বীপ অবতীর্ণ হব, কি কারণ অবতীর্ণ হব, এই তিনটে কারণ, সবাই বলুন আমার সঙ্গে, কই ছন দুয়া প্রেমা, কই ছন মধুরিমা, কই ছন সুখে হো ভোর, এদিন বাঞ্ছিত ধন ব্রজে নহিল পূরণ, কি করিব না পাইয়া ওর। এই দিন বাঞ্ছিত ধন তিনটে, কি তিনটে বাংলায় মুখস্থ রাখতে আপনাদের সুবিধা হবে। ওই ছাড়া তোয়া প্রেমা, এটা লিখে রাখতে পারে, ওই ছাড়া তোয়া প্রেমা, ওই ছাড়া মধুরীমা, ওই ছাড়া সুখে হৌ ভোর। এই তিনটে বাচ্চা যা বৃন্দাবনে পূরণ হল না সেইটাকে পূরণ করার জন্য গৌরাঙ্গ রূপে স্বয়ং কৃষ্ণ নদিয়াকে অবতীর্ণ হল। এতে বাঞ্ছিত ধন ব্রজে নহিল পূরণ, কি করিব না পাইয়া। একটা ভজন কৃষ্ণ গ্রাম কপুর মার্গ দিয়ে আমার এখানে বসে যাও আর ভার্গ।